یا رب مصطفیٰ ہمارے حج جا کو نا ایش جنو دیکھی دو چوکے تو مرکبہ.
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک وصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک وصحابک یا نور اللہ. نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم مبارک ستر پرتی درود پاک پاٹ کرار برکتے আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, বরকত অবতীর্ণ হয়ে থাকে, আমলনামায় নেকি লেখা হয়, মর্যাদা বৃদ্ধি হয়ে যায় এবং বিপদ দূর হয়ে যায়। হযরত ফকি আবুল লাইস সমরকান্দি রহমতুল্লাহ আলাই অত্যন্ত মহিমান্বিত একজন মুহাদ্দিস ও ফকি ছিলেন। তার রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত চমৎকার একটি গ্রন্থ যার নাম হল তামবিহুল গাফিলিন, এর মধ্যে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন যা হযরত সালেহ মুররি রহমতুল্লাহ তাআলা আলাইহির, আর এছাড়াও অন্যান্য ঘটনাও এই গ্রন্থের মধ্যে বিদ্যমান। দুরুদে পাক পাঠ করার বরকতে কি বরকতসমূহ অর্জিত হয় এ প্রসঙ্গে একটি ঘটনা আপনারা শ্রবণ করে নিন। হযরত ফকি আবুল লাইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কাবাতুল্লাহিল মুশাররাফার তাওয়াফ করছিলেন। তিনি বললেন, আমি এক যুবককে দেখলাম যে প্রতিটি কদমে নবিয়ে করিম সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি দুরুদে পাক পাঠ করছিল। তিনি বললেন, আমি তাকে বললাম, হে যুবক, আল্লাহ তাআলা তোমার প্রতি রহমত করুক, আমি লক্ষ্য করেছি যে তুমি প্রতিটি কদমে নবী করিম সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তার প্রতি দুরুদে পাক পাঠ করছ, আর এছাড়া অন্য কোনো জিকির তোমার মুখ থেকে আমি শুনতে পাচ্ছি না, শুধুমাত্র দুরুদে পাকই পাঠ করছ, এর মধ্যে কি রহস্য রয়েছে? তখন সে বলল, আপনি কে? তিনি বললেন, আমি বললাম, আনা সুফিয়ান, আমি সুফিয়ান সাউরি। তখন সে বলল, আপনি যদি আল্লাহ তাবারক তাআলার অনেক বড় ওলি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা আলাইহি না হতেন তাহলে আমি এর রহস্য কখনই বলতাম না। ঘটনাটি হলো, আমি এবং আমার পিতা হজ করার জন্য নিজ শহর থেকে রওনা হলাম। পথিমধ্যে আমার পিতামহোদয় অসুস্থ হয়ে পড়লেন। আমার পিতামহদের অসুস্থতায় আমি তার শুশ্রূষার জন্য তার কাছে উপস্থিত ছিলাম। আমার পিতামহদের অবস্থা এমন ছিল যে চলতে পারছিলেন না। কাফেলা বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা একা রয়ে গেলাম। আমার পিতার ইন্তেকাল হয়ে গেল, রাতের সময় ছিল, আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। নির্জন এলাকা, নিজ অঞ্চল থেকে আমরা অনেক দূরে, তার উপর আমার পিতার চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গিয়েছে, পেট ফুলে গিয়েছে, এটা আমাকে আরও দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তো বললেন যে, যুবক বলল, আমার তন্দ্রা চলে আসলো। তারপর আমি কি দেখলাম যে অত্যন্ত সুন্দর ও সুদর্শন একজন ব্যক্তি, যার পোশাক এমন সুন্দর যে তেমন সুন্দর পোশাক আমি অন্য কারো দেখিনি, আর তার পোশাক থেকে ও শরীর থেকে এমন সুঘ্রাণ বের হচ্ছিল যে এমন সুঘ্রাণ আমি পূর্বে কখনো পাইনি। সেই যুবক বলল যে, তিনি এসে আমার পিতার চেহারা থেকে কাপড় সরালেন, তো পূর্বে আমার পিতার চেহারা কালো ছিল, তার হাত বোলানোর পর আমার পিতার চেহারা 14 তারিখের চাঁদের ন্যায় ঝলঝল করছিল। অতপর তিনি আমার পিতার পেটের উপর হাত বোলালেন, ফলে সেটাও একদম ঠিক হয়ে গেল। আর যখন তিনি ফিরে চলে যেতে লাগলেন, তখন আমি তার আঁচল আঁকড়ে ধরলাম এবং বলতে লাগলাম যে, এই বিপদের সময় আমাদের প্রতি অনুগ্রহকারী আপনি কে? ইরশাদ করলেন, ওয়ামা তাআরিফুনি, তুমি কি আমাকে চেনো না? আমি তোমার নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ। তোমার পিতা গুনাহগার ছিল, কিন্তু সে আমার প্রতি অধিকারে দুরুদে পাক পাঠ করত। যখন তার উপর এই বিপদ পতিত হল, তখন সে সাহায্যের জন্য আমাকে আহ্বান করল। অধিকারে দুরুদে পাক পাঠকারী যখন আমাকে সাহায্যের জন্য আহ্বান করে, তখন আমি তার সাহায্যের জন্য চলে আসি। সল্লু আলাল হাবিব সল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশির চেয়ে বেশি নবী পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার প্রতি দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। হাজিয়ों के बन रहे हैं काफिले, फिर या नबी, फिर नजर में फिर गए हज के मनाजिर या नबी। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, ना शुद्ध बांग्लादेश থেকে বরং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, অঞ্চল থেকে আশিকানে রাসূল, সৌভাগ্যবান আশিকানে রাসূল মক্কায় সফর করছেন, মদিনায় সফর করছেন, হৃদয়ে হজ করার আকাঙ্ক্ষা নিয়ে পবিত্র ভূমিতে উপস্থিত হচ্ছেন, আর আল্লাহ তাবারক তাআলার দরবারে নিজের বিনয়পূর্ণ কপাল ঝুঁকাচ্ছেন।
কাবার তাওয়াফ করছেন, সাফা মারওয়ার সাই আদায় করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ মক্কায় নিয়ে যান, মদিনায় নিয়ে যান, এই বরকতময় দিনগুলোতে হজের সৌভাগ্য লাভ করার উদ্দেশ্যে বান্দার সফর হয়ে যাওয়া এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হজে মাবরুরের সৌভাগ্য দান করুন। আর যে আশেকানে রাসুল এখন প্রস্তুতি নিচ্ছেন, যাচ্ছেন, তাদের জন্য মাদানী চ্যানেল অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম তৈরি করেছে। আর এই অনুষ্ঠানের বিশেষত্ব, আর এইভাবে বলা যায় যে এই অনুষ্ঠানের যে স্পেশালিটি রয়েছে তা হল হজরত মাওলানা উস্তাদুল উলামা মুফতি আবু মোহাম্মদ আলী আসগর সাহেব আত্তারি মাদানী দামাত বরকতুল কুদসিয়া, তিনি এর মধ্যে উপস্থিত থাকেন। আর বিশেষ করে হজের ব্যাপারে যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো আমাদেরকে প্রদান করে থাকেন। কেবলা মুফতি সাহেব আমাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, মারহাবা। আদ হাকাল্লাহু সিন্নাকা, আল্লাহ পাক আপনাকে হাসি খুশি রাখুক। কেমন আছেন মুফতি সাহেব?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি কেমন আছেন?
আল্লাহ পাকের দয়া অনুগ্রহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হজের বিধান অনুষ্ঠান, নাতখাগণও রয়েছেন, দর্শকও রয়েছেন, আপনিও রয়েছেন, আমরাও আছি। কতই না উত্তম হবে যদি দুই চারটি পঙ্ক্তি শুরুতে পরিবেশন হয়ে যায়, যোগ সম্পূর্ণ পঙ্ক্তি, তাহলে হৃদয় শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ।
Say
আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে হজে মাবরুরের সৌভাগ্য দান করুন, আর যে সৌভাগ্যবানদের সফর হচ্ছে আল্লাহ করিম তাদেরকে কবুলকৃত হজের সৌভাগ্য দান করুক, সফরের সুস্থতা এবং নিরাপত্তা আল্লাহ নসিব করুন। ওস্তাদ সাহেব কিবলা, এটা বলে দিন যে হজের জন্য বা উমরার জন্য মানুষের নিয়ত বিশুদ্ধ হওয়া কতটুকু তাৎপর্য বহন করে?
বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু হজ এবং উমরাই নয়, যত প্রকারই ইবাদত রয়েছে, নিয়ত এতে প্রাথমিক প্ল্যাটফর্ম। অর্থাৎ নিয়ত যদি বিশুদ্ধ হয়নি, নিয়তে ত্রুটি থাকে, তাহলে ইবাদত পালনের মধ্যে বড় বড় সমস্যা দেখা দেয়। কিছু বিষয় এমন রয়েছে যেগুলোকে সাধারণত ইবাদত মনে করা হয়, তা মৌলিক দিক থেকে ইবাদত নয়, তখন সেখানে নিয়তে এত সমস্যা দেখা যায় না। যেমন সাই করা নেকি, প্রত্যেক নেকি ইবাদত নয়।
জি,
এটি নেকি, কিন্তু সাই করা ইবাদতে মাকসুদা নয়। তো সাইর মধ্যে যদি কেউ নিয়ত না করে তবুও হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখা রয়েছে যে কোনো ব্যক্তি চোরের পিছনে দৌড়াচ্ছিল, আর চোর সাফায় প্রদক্ষিণ করল, সেও তার পিছনে, তারপর মারোয়ায় দৌড়ালো তার পিছনে, তার পিছু পিছু প্রদক্ষিণ করল, তার সাই হয়ে গিয়েছে। অনুরূপভাবে অজু যে রয়েছে সেটিও ইবাদতে মাকসুদা নয়, বরং অজু হল নামাজ পর্যন্ত যাওয়ার মাধ্যম। মূল ইবাদতে মাকসুদা হল নামাজ। তো অজুর মধ্যে যদি কারো নিয়ত না থাকে, তারপরে অজু হয়ে যাবে। তো আমরা কথা বলছি ইবাদতের ব্যাপারে, যেমন রোজা, এর মধ্যে নিয়তের নিজস্ব মাসালা রয়েছে। কিছু রোজা এমন রয়েছে যার মধ্যে রাতে নিয়ত করা আবশ্যক। অনুরূপভাবে নামাজ আছে, জানাজার নামাজ আছে, জুম্মার নামাজ আছে, সব ধরনের নামাজ। তো হজ ও উমরার মধ্যে নিয়ত যে রয়েছে সেটার গুরুত্বকে যদি বুঝতে হয়, তাহলে প্রথমে এটা বুঝতে হবে যে আমরা যেই এহিরাম 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 যা বারবার শুনে থাকি, এই ইহরাম হলো নিয়তের নাম। যখন কোনো ব্যক্তি নিয়ত করেছে এবং তালবিয়া পড়েছে, তালবিয়া বা এর স্থলাভিষিক্ত পড়া আবশ্যক, নিয়ত করেছে বা তালবিয়া পড়েছে, তখন ইহরাম শুরু হয়ে গিয়েছে।
সুবহানাল্লাহ,
তার ইহরামের অবস্থা শুরু হয়ে গিয়েছে। এখন অন্যান্য যত বিষয় রয়েছে তা হলো বিধি নিষেধ, যেমন সিলাইবিহীন পোশাক পরিধান করবে, অর্থাৎ সিলাই করা পড়তে পারবে না, চেহারা ঢাকবে না, যারা পুরুষ তারা মাথা ঢাকবে না। এরপর সাজসজ্জা নিষেধাজ্ঞা, অন্যান্য যে নিষেধাজ্ঞা রয়েছে, তো নিয়ত যে রয়েছে সেটা ইহরামকে আবশ্যক করবে। সে শুধুমাত্র চাদর পরিহিত আছে, তো এটাতে ইহরাম হবে না। তো এমনও নয় যে দুটি চাদর ব্যতীত নিয়ত হতে পারে না। একটি মাসালা এসেছিল,
জি,
সেখানে হাজারের অধিক মানুষ ছিল,
আল্লাহু আকবার,
যারা উপস্থিত হয়েছে জুল হুলাইফায়।
জি,
তাদের জানা ছিল না যে মক্কায় প্রবেশ নিষেধ হয়ে গিয়েছে। এখন তারা নিয়ত করে নিয়েছে। নিয়ত করার পর যখনই গাড়িতে বসলো, পুলিশ চলে আসলো, এখনো মদিনা মুনওয়ারায় আছে, এখনো তো সফর শুরুই করেনি, কিন্তু তারা মিকা থেকে নিয়ত করে নিয়েছে, বললো আপনারা যেতে পারবেন না। অনেক লোক এয়ারপোর্টের ঝামেলায় পড়েছে, তাদের ফ্লাইট ছিল, যখন তারা বাহরাইন পৌঁছালো, এখান থেকে ইহরাম বেঁধে চলে গিয়েছে, নিয়ত করে নিল সেখানে যাওয়ার পূর্বে, নিয়ত করে নিয়েছে বিমানে বসার পূর্বে, এখন তাদেরকে বেরোতেই দিচ্ছে না, এলাও নেই। তো নিয়ত শুরু হয়ে গিয়েছে। এখন নিয়ত সম্পর্কিত যত বিষয় রয়েছে, এখন যেখানে বাধা দেওয়া হয়েছে, তো অনেক আলেমের সিদ্ধান্ত এটাই ছিল যে ভাই যদি, যেহেতু ইহরামের অবস্থা শুরু হয়ে গেছে, যদি তারা পোশাক পরিধান করে যেতে পারে তাহলে পরিধান করে যাবে, আর সেখানে গিয়ে চাদর পরিধান করে নেবে। তো এখানে কিছু সময়ের জন্য তাদের মাধ্যমে যে ত্রুটি সংঘটিত হবে তারা সেটার ক্ষতিপূরণ দিবে, যা কাফফারা রয়েছে তা দিবে, যেন ইহরামের অবস্থা শেষ হয়ে যায়।
জি।
আর এটারও যদি সামর্থ্য না রাখে তাহলে এই বিধান বর্ণিত হয়েছে, অর্থাৎ মাসালা হচ্ছে যে কাউকে যাওয়া থেকে বাধা দেওয়া হলে তখন প্রথমে তার পক্ষ থেকে মক্কায় মোকারমায় কুরবানি হবে, কুরবানি করার পর এখন সে ইহরাম খুলবে, অর্থাৎ তার ইহরাম খোলার যে মাধ্যম শরীয়ত বর্ণনা করেছে তা হলো মক্কা মোকারমায় কুরবানি। আর এই ধরনের যে বিষয়াদি রয়েছে, এই বিষয়টি হল হুদাইবিয়া সন্ধির প্রাককালে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এবং সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানু মুখোমুখি হয়েছেন। যখন তাদের কাফেলাকে বাধা দেওয়া হয়েছে তখন এই সম্পূর্ণ কাফেলা নিজেদের কুরবানি সমূহ পাঠালেন, এবং যে কুরবানি পাঠানো হয়েছিল তারপর গিয়ে ইহরাম খোলা হয়েছে। তো এখন একটি নিয়তের কারণে কতগুলো সমস্যা দেখা দিয়েছে। তো নিয়তি হলো ভিত্তি, নিয়তি সূচনা, আর নিয়তের মাধ্যমেই বিধান প্রয়োগ হচ্ছে। মানুষ মনে করে যে দুইটি বাক্য বলার দ্বারা কি হবে, এই দুটি বাক্য যদি বলা হয় তাহলে এর নিজস্ব প্রভাব রয়েছে, যদি না বলা হয় তাহলে নিজস্ব সমস্যা রয়েছে। কত লোক এমন আছে যারা মিকাতে নিয়ত করতে ভুলে যায় বা কোনো কারণে করতে পারে না, এখন যারা নিয়ত করেনি তাদের আলাদা সমস্যা তৈরি হয়। তো অনুরূপ বলার ক্ষেত্রে তো নিয়ত অন্তরে ইচ্ছাকে বলা হয়, অন্তরে নিয়ত করতে হবে যে আমি হজের ইহরাম বাঁধছি, আমি উমরার ইহরাম বাঁধছি, আর পাশাপাশি তালবিয়া পড়তে হবে। যদি নিয়ত করেছে তালবিয়া পড়েনি, বা আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নাম রয়েছে বা ইসমে জালালাত রয়েছে জিকিরের নিয়তে অথবা তালবিয়া পাঠের নিয়তে পড়েনি, তাহলে ইহরাম শুরু হবে না। তো এমন নিয়ত এখনও অসম্পূর্ণ। তো বেশিরভাগ মানুষ এটা করে যে এটার সাথে তালবিয়া পাঠ করে। তো এইভাবে নিয়ত অনেক গুরুত্বপূর্ণ।
সুবহানাল্লাহ। আচ্ছা, সেটি কোন সময় যখন ইহরাম বাঁধতে হবে এবং কোন সময় নিয়ত করতে হবে?
ডিপেন্ড করে যে কোন ব্যক্তি কোথা থেকে যাচ্ছে এবং কোথায় যাচ্ছে।
জি।
যেমন শুরুতে যারা যায় মদিনা মুনাওয়ারায় যায়,
জি,
তাই তারা নিয়ত করবে না।
ঠিক আছে।
দুই দিন পূর্বে একটি মাসালা এসেছিল, আমার পরিবারের লোকদের কাছে এসেছে, তারা আমাকে বলল যে এক মহিলা মদিনা মুনাওয়ারায় যাচ্ছে, পৌঁছে গেছে, আর সে উমরা নিয়ত করে নিয়েছে।
জি।
এখন তাকে মদিনা মুনাওয়ারায় 8-10 দিন অবস্থান করতে হবে। এখন তাকে কেউ বলেনি যে ভাই মদিনায় গমনকারীদের উমরা নিয়ত করা যাবে না, এখন নিয়ত করে নিয়েছে। এখন স্পষ্ট বিষয় যে মহিলা কোনো চাদর দিয়ে ইহরাম বাঁধে না,
জি,
সাধারণ পোশাকই থাকে, এখন নিয়ত করে নিয়েছে, তাই এখন চেহারাও ডাকবে না, সুগন্ধিও ব্যবহার করবে না, তার উপর অন্যান্য নিষেধাজ্ঞাও রয়েছে। তখন আমি এই উত্তর দিলাম যে ভাই ট্রেনে বসুন কোনো মাহরামের সাথে এবং উমরা করে চলে আসুন।
জি।
ট্রেন অনেক নিরাপদ রাস্তা।
সুবহানাল্লাহ।
উমরা করে চলে আসুন, যেন ইহরাম থেকে অবসর হয়ে যান। তাছাড়া এই 10-12, 10 দিন, 8 দিন বাধ্যবাধকতায় থাকবেন, তো এর মধ্যে কষ্ট আছে।
ঠিক আছে হুজুর। অর্থাৎ যেমন,
তো আমার কথাটি অসম্পূর্ণ রয়ে গেছে।
জি জি।
নিয়তের জন্য ডিপেন্ড করে কে কোথা থেকে যাচ্ছে। মদিনা মুনাওয়ারায় যাচ্ছে তাহলে তো তাকে হজ উমরার নিয়ত দেশ থেকে যাওয়ার সময় করা যাবে না। যখন সে মদিনা মুনাওয়ারা থেকে ইচ্ছা পোষণ করবে মক্কায় মুকাররমার, তখন আবিয়ারে আলী থেকে জুলহুলাইফা যার নাম সেখান থেকে নিয়ত করবে। আচ্ছা, কিতাবের মধ্যে মাসালা উল্লেখ আছে যে মদিনা মুনাওয়ারা থেকে যাওয়ার সময় কেউ জওফার রাস্তা দিয়ে গেল, তখন তার স্বাধীনতা রয়েছে, যদি চায় জুলহুলাইফায় নিয়ত করবে, যদি চায় তাহলে জওফায় নিয়ত করবে। পূর্বের যুগে কি ছিল যে এই যে রাস্তা রয়েছে শাম দেশ থেকে আগত ব্যক্তিরা ব্যবহার করত, শাম থেকে আগত, মিশর থেকে আগত। এখন এমন হয়েছে যে ট্রেন যখন থেকে এসেছে তখন আমি রবিউল আউয়ালে অভিজ্ঞতা নিয়েছি।
জি,
উমরায় গিয়েছিলাম।
জি,
ট্রেনের রাস্তায় জফর যে মিকাত রয়েছে সেটা কোথায় আছে? লোকেশন সেট করে রাখলাম এবং সব কিছু আমি পর্যবেক্ষণও করে যাচ্ছি। তো মদিনা মুনাওয়ারা থেকে যখন ট্রেন চলে, একটি হলো 10 মিনিট পরই ঘোষণা হয়ে যায় যে নিজেদের মিয়াত করে নিন, মিয়াত করে নিন। সেই 10 মিনিটের অপেক্ষা করা উচিত নয়। 10 মিনিট কখন চলে যায় বোঝাই যায় না, কেননা খুবই কাছাকাছি, তাই না? জুলহুলাইফা তো একদমই দূর নয়। প্রথমত এ বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে, জুলহুলাইফা থেকে নিয়ত করতে হবে। অর্থাৎ প্রথমে সেটা স্টপেজ বর্ণনা করব। মদিনা মুনাওয়ারা থেকে যে ট্রেন চলে, সাধারণত এর 3টি স্টপেজ থাকে। একটি হলো আবদুল্লাহ সিটি, জেদ্দা, তারপর মক্কা মুকারমা। কিছু ট্রেন এমন আছে যেগুলো জেদ্দা থামে না, সেটার টিকিট কিছুটা দামি হয় এবং সময়ও কম লাগে, 2 ঘন্টা সময় লাগে, বাকিগুলোর 3 ঘন্টা লাগে। তো যাওয়ার সময় আবদুল্লাহ সিটি একটা স্টপেজ আছে, যদি নাও আসে তাহলে জনবসতিতে আসে। মনে করুন জেদ্দা এবং মদিনা মুনাওয়ারার মাঝখানে একটি সেই শহর আছে, তাছাড়া তো মদিনার মরুভূমি। আচ্ছা, এখন আবদুল্লাহ সিটি থেকে 15 মিনিট পূর্বে আবদুল্লাহ সিটির লোকেশন শো করতে থাকে যে আবদুল্লাহ সিটি আসবে। 15 মিনিট পূর্বে জওফার সুমুখ ভাগ আসে।
বাহ বাহ।
অর্থাৎ আনুমানিক ধরে নিন যে 45 থেকে 1 ঘন্টার যাত্রা অতিক্রম করার পর কেউ যদি এখান থেকে নিয়ত করতে ভুলে যায়, সেটাও একটি প্রবেশ দ্বার সেখান থেকে নিয়ত করতে পারবে। অনেক মানুষ ট্রেনে বসে মাসালা জিজ্ঞেস করতে থাকে যে বাসের মধ্যে তো স্বাধীনতা থাকে, বাস দাঁড় করিয়ে দাও চলে আসো, ট্রেনের মধ্যে তো স্বাধীনতা থাকে না। তো তারপর বাস পাল্টানো সম্ভব, ট্রেন তো একদম মক্কা শরীফে গিয়ে থামবে। তো এইভাবে দ্বিতীয় একটি স্টপেজ আছে। কিতাবের মধ্যে মাসালা পূর্ব থেকে লেখা আছে, তো সেখানেও নিয়ত করা যেতে পারে, কিন্তু সতর্কতা সহিত করতে হবে। তো অনুরূপভাবে যাদের ওয়াই ফ্লাইট আছে, তারা যদি আমিরাত থেকে আসে, বাহরাইন থেকে আসে, তাহলে উত্তম হলো তারা সেখান থেকে নিয়ত করবে। ঘর থেকে নিয়ত করা সব থেকে উত্তম।
বাহ বাহ বাহ।
বেশি কষ্ট হবে, অধিক সওয়াব অর্জিত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু 2টি ভাগ করা হয়েছে। একটি ওই ব্যক্তি যে নিয়তের পর নিষেধাজ্ঞার প্রতি লক্ষ্য রাখতে পারবে,
জি,
তার জন্য ঘর থেকে উত্তম। যে নিয়ত করার পর নিষেধাজ্ঞার প্রতি লক্ষ্য রাখতে পারবে না বা দুষ্কর হতে পারে, তার জন্য সে মিকাতে আসার পূর্বে এই নিয়ত করবে, এটা উত্তম,
উচিত হবে।
আর যদি ডাইরেক্ট ফ্লাইট থাকে তাহলে উত্তম হলো বিমান যখন আকাশে উঠবে তখনই নিয়ত করে নিবে, পরবর্তীতে চোখ লেগে যায়, কষ্টসাধ্য হয়, বোঝা যায় না।
ঠিক আছে, মুসি সাহেব এটা বলে দিন যে ইহরামের পূর্বে, পরিধান করার পূর্বে সুগন্ধি যে রয়েছে তা চাদরে লাগানো হয়। ইসলামী বোনরা যদি যেভাবে তাদের সুগন্ধি লাগানোর বিধান রয়েছে সেই অনুযায়ী তারাও সুগন্ধি লাগিয়ে থাকেন। তো এখন এই সুগন্ধি ইহরাম অবস্থায় নিয়তের পর যদি শরীরে লেগে যায় তাহলে এর বিধান কি হবে?
দেখুন, ইহরামের যে চাদর রয়েছে সেটার মর্যাদা তো ভিন্ন, প্রকৃতপক্ষে তো শরীরে লাগানো প্রমাণিত,
জি,
তাই না? তা সেটা উত্তম, কিন্তু শরীরে লাগানোর ফজিলত অধিক।
সুবহানাল্লাহ।
হযরত সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইহরাম অবস্থায় আছেন এবং তার শরীরে সুগন্ধি ছড়াচ্ছে।
সুবহানাল্লাহ।
তো নিয়তের পূর্বে যা লাগানো হয়েছে তা বৈধ, চাদরে লাগানো হোক বা শরীরে লাগানো হোক, কিন্তু এক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন সেটা প্রলেপ না পড়ে। ব্যাস এটাই, যে সুগন্ধি বের করল এবং লাগিয়ে নিল, সেটার স্তর যেন না জমে।
ঠিক আছে। মুফতি সাহেব, লোকেরা মাসালা জিজ্ঞেস করে, হজের মাসালা জিজ্ঞেস করে, উমরার মাসালা জিজ্ঞেস করে, আর এই মাসালা জিজ্ঞাসা করার ক্ষেত্রে মানুষ অনেক উদার হৃদয় প্রমাণিত হয়েছে। অর্থাৎ যে কাউকে জিজ্ঞাসা করে নেয়, যাকে তাকে জিজ্ঞাসা করে নেয়। তো যদি কারো নিকট মাসালা জিজ্ঞাসা করে আর ভুল উত্তর পায় আর সে সেই ভুল উত্তরের উপর আমল করে নেয়, তাহলে এখন দোষ কার? সেই ভুল মাসালা বর্ণনাকারী নাকি এই ভুল প্র্যাকটিসকারী?
দেখুন, বর্ণনাকারী যদি আলিম হয়ে থাকে তাহলে সেই আলিমের গুণা হবে না। মানুষ চিন্তা করবে যে অনেক অদ্ভুত মাসালা বললেন সাহেব। দেখুন, ডাক্তার লাইসেন্স প্রাপ্ত যদি হয় এবং তার দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে তার সাথে ওই ব্যবহার করা হয় না যা একজন লাইসেন্সবিহীন ডাক্তারের সাথে করা হয়। তো এইভাবে তো শরীয়ত অনেক পূর্ব থেকে ভাগ করে রেখেছে যে মাসালা বলার ক্ষেত্রে মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, লাখো চেষ্টার পরও না চাই তো ভুল হয়ে যায়। যদি আলিম মাসালা বলে থাকে, মনমর্জি বলেনি, একটা আছে না মনমর্জি বলে দেওয়া, সেই আলিমও যদি বলে তাহলে গুনাহগার হবে।
আল্লাহু আকবার।
অর্থাৎ এমনিতেই ধারণা করে বলা, আর একটা হলো সে তার স্মৃতিকে ভিত্তি বানিয়েছে, পরে জানতে পারলো যে মিস্টেক হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, বা সে ফলাফল বের করেছে যে ভাই মাসাল্লা এমন তো এমন, আর এটা এমন মাসাল্লা ছিল না যার ফলাফল বের করা নিষেধ। তো তার দ্বারা যদি ভুল হয়ে থাকে তাহলে সে গুনাহগার হবে না। যে আমল করেছে তাকে তো দোষারোপ করাই হবে। আর যদি মাসাল্লা বর্ণনাকারী মূর্খ ছিল, আলিম ছিল না, তাহলে উভয় গুনাহগার হবে।
ঠিক আছে, সমস্যাটি সংশ্লিষ্ট ব্যক্তির সাথেই পরামর্শ করা উচিত, এটি তো স্পষ্ট বিষয়।
নিঃসন্দেহে
সে গুনাহগারও হবে, আর যদি এমন কাজ হয়ে থাকে যার জন্য কাফারা আবশ্যক, সেটাও তার উপর আবশ্যক।
অবশ্যই, সেটাও আসবে।
ঠিক আছে, আল্লাহ পাক নিরাপত্তা দান করুন।
ইজা সাবাতা শাইউ সাবাতা বিল লাওয়াজিমিহি, যখন কোন কিছু প্রযোজ্য হয় তখন সেটা নিষেধাজ্ঞা সহকারে প্রযোজ্য হয়।
ঠিক আছে, মাসালা হজের ব্যাপার জিজ্ঞেস করলে আলেমদের নিকট জিজ্ঞেস করুন, বিজ্ঞ আলেমদের নিকট জিজ্ঞেস করুন। এটা বলে দিন যে পাকিস্তান ভারত থেকে যাওয়া ব্যক্তি, এবং বিশেষ করে যদি বাংলাদেশকেও যদি সাথে অ্যাড করে নেই, এবং অন্যান্য দেশের মানুষও তো বিদ্যমান আছেই,
এ রোগের সম্পর্কে এভাবে বলা যায় যে
গুটকা বক্ষণকারী, পান বক্ষণকারী, জর্দা বক্ষণকারীরা, তারা এত বছর যখন যারা ইহরামের নিয়ত করে রেখেছেন, তখন গুটকা পান সুবারি সিগারেটকেও সাথে যোগ করে নেই। সুগন্ধি লাগানো তো নিষেধ, সিগারেটের নিজস্ব একটি দুর্গন্ধ থাকে, এই ব্যাপার আপনি কি বলবেন?
দেখুন, পানের মধ্যে যদি সুগন্ধি দেওয়া হয় তাহলে পান খেতে পারবে না। অনেক লোক সোলেমানি পানও খেয়ে থাকে, শুধুমাত্র একটু চুন লাগাবে এবং মুখে রেখে দিবে। সুগন্ধ অনেক কিছুর মধ্যে থাকে, মিষ্টি পানের মধ্যে তো বিভিন্ন সুগন্ধি জাতীয় উপাদান থাকে। আর যদি মিষ্টি পান না হয়, জর্দা বিশিষ্ট হয়, তাহলে জর্দার মধ্যে সুগন্ধ থাকে। তো এই জাতীয় বস্তুর মধ্যে যে ঘ্রাণ থাকে তাতে কাঁচা সুগন্ধ মেশানো হয়, রান্না করে মেশানো হয় না। আচ্ছা, সুপারি যেটা রয়েছে, মিষ্টি সুপারি, এর মধ্যেও কাঁচা সুগন্ধ মেশানো হয়। কাঁচা যে সুগন্ধি রয়েছে সেটা ব্যবহার নিষিদ্ধ। অর্থাৎ একটি ধরন রয়েছে, যেমন এলাচি আছে, এলাচি জর্দার মধ্যে রান্না হয়েছে, তরকারিতে রান্না হয়েছে, আগুনে প্রক্রিয়া অতিক্রম করেছে, এখন সেটা খাওয়া যেতে পারে। তো এই পর্যায়ে আমরা কাঁচা সুবাস, রান্নাকৃত সুবাসের আলোচনা করছি, রান্নার প্রক্রিয়া পাওয়া গিয়েছে নাকি পাওয়া যায়নি। তো পানের মধ্যে যদি জর্দাযুক্ত পান হয়ে থাকে, জর্দার মধ্যে সুগন্ধ থাকে, মিষ্টি পান হলে মিষ্টি পানের মধ্যে অনেক উপাদান মেশানো হয়, সুগন্ধময় হয়ে থাকে, বা মিষ্টি সুপারি রয়েছে, তো সেটার মধ্যে সুগন্ধির উপাদান থাকে, কেউ সাদামাটা সুপারি নিল এবং চুন লাগালো, সেটার মধ্যে সুগন্ধিময় কোনো উপাদান নেই, মুখে পান রেখে দিয়েছে, এই অবকাশ তো বিদ্যমান।
ঠিক আছে, আপনি কি তাকে উৎসাহ দিবেন কি দিবেন না, এই কাজ করবে কি করবে না, পরামর্শ কি?
দেখুন, যদি কারো অভ্যাস হয়ে যায় না কোনো কিছুর, এবং সে জায়েজ পন্থায় নিজের স্বভাব পূরণ করতে পারে, তাহলে স্বভাব বজায় রাখতে পারবে।
জি,
কেননা এই পুরো যাত্রায় যে তাওয়াজ্জু ইলাল্লাহ সেটা উদ্দেশ্য।
মারহাবা।
যদি মনোযোগ সরে যায়, বারবার সরে যায়, তাহলে সেটি ভালো নয়।
জি।
আচ্ছা, তারপর এই ধরনের যে সফর আছে না, সেগুলো এক প্রকার ইনকলাবি চিন্তাধারাও দেয়।
জি,
মানুষ পরিবর্তন হয়ে আসে না,
বা
গুনাহ ছেড়ে দেয়, দাড়ি মাশাল্লাহ রেখে দেয়, মহিলারা পর্দা করা শুরু করে দেয়, তো ইনকলাবি চিন্তাও প্রদান করে। তো একটি অপশন হল, আপনার যদি এই ধরনের অভ্যাস থাকে যা কোনো না কোনোভাবে স্বাস্থ্যের ক্ষতি করে, তাহলে এই সফরকে আপনি অভ্যাস পরিত্যাগ করার মাধ্যমও বানাতে পারেন। দেখা যায় যে কে কতটুকু দৃঢ়তার অধিকারী, কেননা ফতোয়া রেজভিয়া শরীফের মধ্যে ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে লিখেছেন, কিফলুল ফাকিহিল ফাহিমে লেখা আছে, যে অভ্যাস যেটা রয়েছে সেটা অনেক সময় মানুষকে মেরে ফেলে।
আল্লাহু আকবার।
অর্থাৎ অভ্যাস বর্জন করা,
জি,
অস্থিরতা সৃষ্টি করে, অন্যান্য বিষয়াদি সৃষ্টি করে।
জি,
আমি একটি সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম, মাদকাসক্তির ব্যাপারে সেমিনার ছিল, উচ্চ পর্যায়ের লোকেরা এসেছিল। যাই হোক, আমারও স্পিচ ছিল, আমি অবজেকশন করলাম এবং আমি বললাম যে আপনারা শ্রদ্ধেয় বিন্দু যে চিকিৎসা উপস্থাপন করেছেন, আমি এটা কোনোভাবেই সমর্থন করি না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, শেরিয়া পয়েন্ট অফ ভিউ থেকে। তো তারা নিজেদের ব্রিফিংয়ে বলেছিলেন যে আমরা যে ব্যক্তির চিকিৎসা করি, তো আমরা নেশা বর্জন করে চিকিৎসা করি না।
জি,
তাকে একটা সময় পর্যন্ত নেশা দিতে হয়, চিকিৎসার মধ্যেও নেশা দেন, একটা সময় পর্যন্ত দিতে হয়। তখন আমি বললাম এটার অনুমতি তো থাকতে পারে না, এখন যদি কেউ মদ পানে অভ্যস্ত থাকে তাহলে তাকে কি মদ পান করাতে থাকবেন? আমরা সেটাকে জায়েজ বলবো? তো আমি এটা বলছি যে অভ্যাস পরিত্যাগ করানো কত দুষ্কর কাজ, কিন্তু কিছু মানুষ আছে যারা ইনকিলাবি চিন্তা আপন করেন আর মানুষ চেষ্টা করলে আল্লাহ সাহায্য করেন এর প্রতি ভরসা করতে গিয়ে স্লোগান দিতে গিয়ে অনেকে অভ্যাস পরিত্যাগ করেন। তো আপনি সিগারেটের বিষয় বলেছেন, দেখুন সিগারেট এমনিতে অপছন্দনীয় জিনিস, বড়দের সামনে পান করা হয় না, ত্রুটি হয় স্পষ্ট, তো যদিও বা হারাম নয় কিন্তু সিগারেটের মধ্যে সুগন্ধ তো থাকে না, সাধারণ সিগারেটে থাকে না, ফ্লেভার বিশিষ্ট যে সিগারেট রয়েছে আমার কোনো অভিজ্ঞতা নেই, এটারও অভিজ্ঞতা নেই,
ঠিক আছে,
অর্থাৎ এমন নয় যে কেউ পাশে বসে খাচ্ছে আর আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। তো এর মধ্যে এক প্রকার লিকুইড দেওয়া হয়, এর প্রক্রিয়া কি, কেননা এর মধ্যে একটি বিষয় স্পষ্ট না যে এর মধ্যে জলার বিষয়টি পাওয়া যাচ্ছে, এর মধ্যে তো জলার বিষয়টিও থাকে না। তো কিছু এমনও দেখেছি যে যেটার থেকে ধোঁয়া বের হচ্ছে আর কিছুই নয়, সেটার মধ্যে কোনো অ্যাসেস দেওয়া হয়েছে বা এমন কোনো লিকুইড বা কোনো সুবাস, সেটা দেখতে হবে।
উত্তম হবে সিগারেটই ছেড়ে দেওয়া, নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করুন।
অবশ্যই
মাশাআল্লাহ উস্তাদ সাহেব, আল্লাহ আপনাকে বরকত দান করুক। আমাদের কাছে কল রয়েছে, অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব। জি
মুফতি সাহেব, আপনার নিকট আমার প্রশ্ন হল, যারা প্রথমবার হজে যায় তাদের কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত এবং কি নিয়ত করা উচিত? আর দ্বিতীয় প্রশ্নটি হল, যে প্রথমবার হজে যায় সে উমরা ও হজের উভয়টির নিয়ত একসাথে করে নেয়, তো এমতাবস্থায় এর বিধান কি হবে? সে উমরা করে ইহরাম থেকে বের হবে নাকি হজের পরই খুলতে হবে?
একটি তো হলো জেনারেল নিয়ত, তাই না, যে ভাই কেন যাচ্ছেন, তো নিয়ত এটা করতে হবে যে আমি ইসলামের যে একটি রুকুন রয়েছে সেটা পালন করতে যাচ্ছি, আর যখন হজের নিয়ত করবে তখনও এই নিয়ত করবে যে ইসলামের একটি রুকুন, আর যদি ফরজ হয়ে থাকে তাহলে এই নিয়ত করবে যে নিজের নিজের ফরজ পালন করতে যাচ্ছি, নফলের নিয়ত করবে না। প্রথমবার যাওয়া ব্যক্তি নফলের নিয়ত একদমই করবে না, তা না হলে ফরজ আদায় হবে না। কারো উপর হজ ফরজ ছিল না তারপরে সে হজ করে নিয়েছে তাহলে ফরজ আদায় হয়ে যাবে যদি সে বালেগ হয়, নাবালেগ অবস্থায় যদি করে তাহলে মাসালা ভিন্ন। এখন গমনকারী কি করবে, সাধারণত যারা প্রথমবার গিয়ে থাকে 10 দিন পূর্বে তারা প্রথমে উমরা করে, শুধুমাত্র উমরার নিয়ত করে, তারপর সেখানে গিয়ে সপ্তম বা অষ্টম তারিখে তারা হজের নিয়ত করে, তাদের এই হজ হজে তামাত্তু হয়ে থাকে। হজের একটি প্রকার হল যার মধ্যে হজ এবং উমরার ইহরাম একসাথে বাঁধা হয়, এটাকে হজে কিরান বলা হয়। তো সাধারণত যারা কাছাকাছি সময় যায়, এখান থেকে 1 সপ্তাহ পূর্বে, 4 দিন 5 দিন পূর্বে, তো তারা চেষ্টা করে যে এই ফজিলত পেয়ে যায়, তাই তারা ইহরাম ভঙ্গ করে না। তো আবশ্যক নয় যে যারা অনেক পূর্বে যাচ্ছে তারা কিরান করতে পারবে না, না, তারা যদি চায় করতে পারবে, কিন্তু ইহরামের বিধিমালার ভিতরে থাকতে হবে, অর্থাৎ সে বাড়ি থেকে বের হয়ে নিয়ত করে নিয়েছে হজ উমরা উভয়টির কিরানের নিয়ত করে নিয়েছে, তাহলে গিয়ে উমরা করবে, তাওয়াফ করবে, কিন্তু সে ইহরাম ভঙ্গ করবে না, ইহরাম অবস্থায় থাকবে, আর এই অবস্থাতেই সে আরাফায় যাবে এবং হজ আদায় করবে। তার ইহরাম আরাফার পর, মুজদালিফায় অবস্থানের পর, তারপর প্রথম দিনের কঙ্কন নিক্ষেপের পর এবং কুরবানি করার পর খুলবে। তো অনুরূপভাবে হজে কিরানের মধ্যে সাওয়াব বেশি, কেননা কষ্ট বেশি, এর মধ্যে পরীক্ষা বেশি, এর সাওয়াবও বেশি। হজের একটি প্রকার রয়েছে যাকে হজে ইফরাত বলা হয়, উমরা করা হয় না, শুধু হজে নিয়ত করে কেউ যায় এবং গিয়ে শুধু হজ করে। তিনটি প্রকারের মধ্যে মিকাতের বাহিরে যারা রয়েছে তারা যে কোনো হজ করতে পারে, তামাত্তু করুক, কিরান করুক, ইফরাত করুক, কিন্তু যারা মিকাতের ভিতরে বসবাসকারী রয়েছে বা মক্কায় মুকাররমায় বসবাসকারী রয়েছে তারা শুধুমাত্র হজে ইফরাত করবে।
ঠিক আছে মুফতি সাহেব, এটা বলে দিন যে বলা হয় হজে কিরান পালনকারীদের প্রত্যেক জায়গায় 2টি দম দিতে হয়, এটা কি সঠিক আছে?
না, এটা ভুল মাসালা প্রসিদ্ধ। শুধু সেখানে 2টি দম, যেখানে ভুল ইহরামের নিয়ম ভঙ্গ করার কারণ হয়েছে, কেননা সে দুটি ইহরাম বেঁধেছে, তাই না? অন্যান্য যে ভুল রয়েছে সেগুলো কমন, সাধারণ হাজিদের বিধান যেমন তেমনই তার বিধান।
জি ঠিক আছে।
অনেকে তো বলে সে কোরবানি দুইটি করবে।
জি
এমনও নয়। কিরান করা ব্যক্তিদেরকে বলে যে তারা কোরবানিও দুইটা করবে, এমনটা নয়।
এটা বলে দিন যে যেমন এয়ারলাইন্সে সফর করা হয়, ট্রাভেল করা হয়, তো সেখানে সাধারণত লোকেরা হজের নিয়ত নানা উমরার নিয়ত করে নেয়। উদাহরণস্বরূপ আমাদের এখান থেকেই যাচ্ছে, বাংলাদেশ থেকে গমনকারীদের কথা যদি বলি, মক্কায় মোকাররমা জেদ্দা যাচ্ছে, তারপর মক্কা যাবে, সেক্ষেত্রে উমরার নিয়ত অনেকে ঘর থেকেই করে নেয়, অনেকে এয়ারপোর্ট থেকেই করে নেয়। এখন এয়ারলাইন্স কোম্পানি যে খাবার দিচ্ছে সেটার সাথে যে টিস্যু দিচ্ছে, সেই টিস্যুর ব্যবহারের বিষয়ে কি দিক নির্দেশনা প্রদান করবেন?
দেখুন, টিস্যু বিভিন্ন ধরনের হয়। সাধারণভাবে ভেজা টিস্যু দেওয়া হয়।
জি
আব্দুল্লাহ ভাই, এটাকে কি বলা হয়? না,
সেটি বলে
ওয়াইপ।
জি
ওয়াইপ বলে, ওয়াইপ টিস্যু হয়, সেটার মধ্যে অ্যালকোহল মিশ্রিত থাকে। সেটার মূল উদ্দেশ্য হলো খাবারের পূর্বে যেন হাত পরিষ্কার করে নেওয়া হয়, যেন জীবাণু দূর হয়ে যায়। যেভাবে স্যানিটাইজার কাজ করে সেভাবে কাজ করে। সাধারণত স্যানিটাইজারের মধ্যে গন্ধ থাকে, তাই না? কিন্তু প্লেনের মধ্যে তো গন্ধ পছন্দ করে না, তাই এর মধ্যে সুগন্ধি মিশ্রিত করে দেওয়া হয়, সেটা সুগন্ধিতে সিক্ত হয়ে থাকে। তো এমন টিস্যু তো ব্যবহার করা যাবে না। আর ক্লান্তি, লোকজন, উদাসীনতা, পেরেশানি, অনেক লোকের বিমান যুগে জীবনের প্রথম সফর হয়ে থাকে, তখন মনোযোগ এত প্রসার হয় যে ব্যাস সবখানেই অঘটন ঘটে যায়। তো প্রথম থেকে মনস্থির করে নিন, এই অঘটন আপনার সাথেও ঘটতে পারে, তাই আপনাকে এই টিস্যু ধরাই যাবে না, না সুগন্ধযুক্ত টিস্যু ধরাই যাবে না।
ঠিক আছে, আপনি স্যানিটাইজারের নামও নিয়েছেন, পরবর্তী প্রশ্নে আমরা এটাও যোগ করেছি যে স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং সাবান, এগুলো কখন ব্যবহার করবে, কখন করবে না?
দেখুন, ইহরাম অবস্থায় এগুলো ব্যবহার না করুন, এগুলোর মধ্যেও সুগন্ধি থাকে, আর সুগন্ধিও কাঁচা হয়ে থাকে। আপনি এভাবে বুঝে নিন, আগুনের প্রক্রিয়া পাওয়া যায় না।
জি,
আমাদের আলিম যা বর্ণনা করেন যে ব্যবহার করা যাবে, তারা আগুনের প্রক্রিয়ার উপর ভিত্তি করে মশলা বর্ণনা করেছেন। কিন্তু আমরা যখন পর্যবেক্ষণ করলাম এবং সাবানের ফ্যাক্টরিতে গিয়ে দেখলাম, তখন পর্যালোচনা করলাম যে যে আগুনের প্রক্রিয়া, ফ্যাক্টরির মধ্যে আগুনের কোনো পাতিলই জ্বলে না, এটার কোনো নাম নিশানও নেই আগুনের, ঠিক আছে? তো বর্তমানে আধুনিক পদ্ধতিতে সাবান তৈরি হচ্ছে,
ঠিক আছে?
তো ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার, সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করবেন না। পাওয়া যায় সুগন্ধহীন সাবান, পাওয়া যায়,
জি
সেগুলো ইউজ করুন,
ঠিক আছে? উস্তাদ সাহেব, এটা বলে দিন যে মানুষ ঠান্ডা পানি পান করে থাকে, তারপর তাদের ঠান্ডাও লেগে যায়, নাক দিয়ে পানি পড়তে থাকে, এখন কি টিস্যু ব্যবহার করবে হাজি নাকি করবে না?
দেখুন, ঠান্ডা পানির দ্বারা সর্দি লাগা, চলুন আমরা মেনে নিই সাধারণ বিষয়,
ঠিক আছে?
এখন সেখানে সর্দি হওয়ার আরও অনেক বড় একটি কারণ রয়েছে, তা হলো সেখানের সেন্ট্রাল এসি।
জি,
এই যে স্প্রিট ইত্যাদি লাগানো থাকে,
জি,
তো এগুলোর কুলিং তো সীমাবদ্ধ থাকে, তাই না? কন্ট্রোলার থাকে এবং সহজেই কন্ট্রোল হয়ে যায়। সেখানে অধিকাংশ স্থানে সেন্ট্রাল এসি লাগানো থাকে, আর সেটা বন্ধ হওয়ার কোনো নামই নেয় না। আচ্ছা, সেটার বাটন ইত্যাদি লাগানো থাকে, কিন্তু সেটা যদি সর্বনিম্ন পাওয়ারও দেন, তারপরে এত ঠান্ডা করে দেয় যে এর ফলে এই ধরনের অনেক বিষয়াদি হয়ে যায়, সর্দি কাশি হয়ে যায়, অতপর বাহিরে বের হলে প্রচণ্ড গরম, ভিতরে আসলে প্রচণ্ড ঠান্ডা, তখন এইসব কিছু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাকে ওষুধ খেতে হবে এবং আপনাকে বিশ্রাম করতে হবে, এবং এর পাশাপাশি আপনাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে টিস্যু দ্বারা বা রুমাল দ্বারা চেহারা ঢাকা যাবে না। তো বেশির চেয়ে বেশি এটা হতে পারে, যদি সর্দি হয় তো এইভাবে পরিষ্কার করে নিন, বা কমপক্ষে এইভাবে পরিষ্কার করে নিন, এইভাবে চেহারা ঢাকা যেন না পাওয়া যায়।
ঠিক আছে, আমাদের কাছে কলও রয়েছে, যুক্ত করব।
জি
জি,
প্রশ্ন হলো, নয় জিলহজ যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে অবসর হয়ে যায়, তারপর কুরবানি করা হয় এবং কুরবানির পর চুল কাটতে হয়, এখন চুল কাটার পর আমাদেরকে উমরা করতে হবে নাকি পুনরায় মিনায় চলে আসব? এজন্য জিজ্ঞাসা করেছি যে তখন মিনায় অবস্থান করা সুন্নাত, মিনায় তো চুল ইত্যাদি কাটা হয় না, তাহলে কি আমরা সেখানেই অবস্থান করব নাকি আমাদেরকে পুনরায় মিনায় ফিরে আসতে হবে, নাকি সেখানে অবস্থান করতে পারব?
প্রথমে তো আমি শুধরিয়ে দিব যে এই সকল কাজ 9 তারিখে নয়, 10 তারিখ হবে। 9 তারিখ তো আপনি আরাফাতে থাকবেন, এই সকল কাজ 10 তারিখে হবে, আফসোস, আপনার দাওয়াতি ইসলামীর বাৎসরিক ইজতেমা দেখার সৌভাগ্য হতো, আর যাতে লাখো মানুষ সমবেত হয়, তখন আপনি অনেকগুলো বিষয় ইউজড হয়ে যেতেন। এখন আপনি সেখানে ভাববেন যে আমি ওয়াশরুমে কিভাবে যাব, এত ভিড়, এত মানুষ, লম্বা লম্বা লাইন, আমি পোশাক কিভাবে চেঞ্জ করব, সবাই একসাথে বসে আছে। কখনো আবদ্ধ রুমে বা বদ্ধ ওয়াশরুম ব্যতীত তো কাপড় পাল্টানোর চিন্তাও করিনি। অতপর মানুষ চাদর পেঁচিয়ে ঠিক আছে পোশাক চেঞ্জ করে, ভিন্ন একটা প্র্যাকটিস হতো। তো এভাবে মিনার মধ্যেও অনেকগুলো বিষয় এমন আছে, যখন আপনি সেই জায়গার সেই অভিজ্ঞতা সহকারে চলবেন বা সেই পরিস্থিতির মুখোমুখি হবেন যার মুখোমুখি এর পূর্বে হননি, তো আপনি চিন্তা দূর করে দিন যে হাজি সাহেব যারা রয়েছেন তাদের অনেক বড় দোকান থাকবে, দুই দুইটা আয়না লাগানো থাকবে, একটা সামনে একটা পিছনে, আর এত বড় চেয়ার রাখা থাকবে, এবং প্রোটোকলের সহিত সে আপনার মাথা মুন্ডন করবে। এই সকল সুবিধা ভুলে যান, সেখানে সেফটি থাকবে, আপনার কোনো সঙ্গী থাকবে, আপনি তাকে বলবেন যে ভাই তোমার কুরবানি হয়ে গিয়েছে, হ্যাঁ হয়ে গিয়েছে, তো আমারও করে দাও, ঠিক আছে। তো এইভাবে আপনি একে অপরের সহযোগিতা নিয়ে অবসর হবেন, লাখো মানুষের সমাগমে কিভাবে সুব্যবস্থা করবেন। তো
এমনি তো উস্তাদ সাহেব, সেই ব্যক্তি যদি কারিগর হয় তাহলে তো ঠিক আছে, সে অন্য কেউ অফার করবে। তাছাড়া আমি আপনাকে আরজ করব 2022 সালের কথা। এ ব্যাপারে হাজি আব্দুল আহাদ ভাই অনেক সুন্দর পরামর্শ দিয়ে থাকেন যে আপনি এত টাকা পয়সা আপনি খরচ করছেন, তো সেখানে আপনি 10 রিয়াল, 5 রিয়াল খরচ করে 5 রিয়াল দিয়ে হালাক হয়ে যায়। হজের দিনগুলোতে তো হয় না, হজের দিনগুলোতে তো 20 রিয়ালে হয়ে যায়।
অনেক সময় মানুষ পাওয়া যায় না, এমনও হয়।
জি জি জি, ঠিক আছে উস্তাদ সাহেব, কিন্তু যে কারিগর সে যেন সাহস করে। আমি যেটা বলছি, তিনি আমাদের সাথে ছিলেন, তিনি যখন আসলেন তখন আমাদের মধ্যে কেউ বললেন যে আমি আপনাকে মাথা মুন্ডন করে দিচ্ছি। যখন সে মুন্ডন শুরু করল তখন সে তার ইসলামী ভাইয়ের মাথা কেটে দিয়েছে, অর্থাৎ আপনি বিশ্বাস করুন সে তার চামড়াই একদম উঠিয়ে দিয়েছে।
আচ্ছা,
ইঞ্জুরি হয়ে গিয়েছে, অর্থাৎ এখন এত প্রবলেম হয়েছে,
এখন তো বিভিন্ন সেফটি
সহজলভ্য হতে শুরু করেছে,
অর্থাৎ এমন সেফটি অ্যাভেলেবল রয়েছে যেগুলো আহত করে না।
জি,
এখন তো আর সেই রকম নেই, ঠিক আছে, শুধু এমনই ছিল, সেটা দিয়ে তো আহত হওয়ারই কথা। এমন সেফটি পাওয়া যায় যা দিয়ে সাধারণত কাটে না,
কাটে না,
হ্যাঁ সেগুলো সাথে নিয়ে যান।
ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ পাক নিরাপত্তা দান করুক। আচ্ছা, তিনি একজনকে আহত করলেন এবং আরেকজনকে বললেন আপনাকে করে দিব, সে বলল না 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 থাক আমার লাগবে না, যাই হোক আল্লাহ নিরাপত্তা দান করুন। আর যেভাবে কিবলা মুফতি সাহেব বলছিলেন, দিক নির্দেশনা দিচ্ছিলেন, সেই অনুযায়ী আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। কল রয়েছে, যুক্ত করব। জি,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আজহারা তারি সিয়ালকোট থেকে বলছি। মুফতি সাহেবের নিকট আরজ হল, হজে তামাত্তুর জন্য গমনকারী কি সেখানে গিয়ে নিয়ত পরিবর্তন করতে পারবে, সেখানে গিয়ে হজে কিরান করতে পারবে?
ডিপেন্ড করে যে সে উমরা করে নিয়েছে বা তাওয়াফ শুরু করে দিয়েছে কিনা। তাওয়াফ শুরু করার পূর্বে তো এই অবকাশ বিদ্যমান, কিন্তু যদি উমরা করে নেয় তাহলে বিষয়টি হল, এই মাসালার মধ্যে আলেমদের মতানৈক্য রয়েছে। কতিপয় আলেমদের মত হল যে উদাহরণস্বরূপ এখন মদিনা মুনাওয়ারায় যাবে, মিকাতে তো যেতে হবেই হবে, এতে তো কারো মত নেই যে মসজিদে আয়েশা থেকে ইহরাম বেঁধে চলে আসবে এবং কিরান শুরু করে দিবে। মিকাতের বাহিরে যাওয়ার ক্ষেত্রে কতিপয় আলেমদের মত হল, সেখান থেকে যে ইহরাম বেঁধে আসবে তার বিধান হল সে কিরান করতে পারবে, কিন্তু আমাদের সিদ্ধান্ত হল সে কিরান করতে পারবে না।
ঠিক আছে উস্তাদ সাহেব, এটা বলিয়ে দিন যে ইহরাম অবস্থায় যে কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি রয়েছে বা জুসিস ইত্যাদি রয়েছে যা প্যাকেট করা থাকে বা ফ্রেশ জুসিস, সেগুলো ব্যবহার করা যাবে?
অর্থাৎ এইগুলো ব্যবহার করার যে প্রসঙ্গ রয়েছে, এই প্রশ্ন কেন স্থাপিত হয়েছে?
অনেক সময় মানুষ মনে করে এ থেকে গ্রান বের হচ্ছে
সুগন্ধির কারণে। দেখুন, এই যে সুগন্ধি রয়েছে, এই জাতীয় যে সুগন্ধি রয়েছে, কেননা এটা ওই আইটেম যেগুলোর সেলস লাইফ হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়ায় এগুলো প্যাকিং হতে থাকে, তো এই ধরনের আইটেম কখনই আগুনের প্রক্রিয়া অতিক্রম করা ব্যতীত রাখা সম্ভব নয়। তো জুসিস ইত্যাদি যেগুলো রয়েছে সাধারণত ট্রেটা প্যাকে থাকে, তো ট্রেটা প্যাকের নিয়ম হলো সেটা গরম গরম প্যাক করে দেওয়া হয় যেন সেটার যে ব্যাকটেরিয়া রয়েছে তা ধ্বংস হয়ে যায়, এবং পুনরায় জন্ম না নেয়, আর এটা সেভাবেই থাকে। সাধারণত কোল্ড্রিঙ্কসে তো সুগন্ধি থাকে না, জুসিসের মধ্যে থাকে। তো সেইগুলো আগুনের প্রক্রিয়া উত্তীর্ণ করার পরই প্যাক করা হয়।
ফ্রেশ জুস?
ফ্রেশ জুস পান করতে পারেন, কোনো প্রতিবন্ধকতা নেই।
ঠিক আছে। উমরার ব্যাপারে আমাদের কাছে একটা প্রশ্ন রয়েছে, ধাক্কা দেওয়া ব্যক্তিদের চিকিৎসা কিভাবে করা হবে যে লোকেরা ধাক্কা একে অপরকে দিতে থাকে?
সফরের প্রতিটি পদক্ষেপে সমস্যা আসবে, আর আপনাকে আপনার স্বাস্থ্যকে দেখে একটি পদক্ষেপ নিতে হবে। আপনার সাথে কোনো দুর্বল ব্যক্তি আছে, আপনাকে লাখ পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে।
আমির আলী সন্দেহ একটি পংক্তি লিখেছেন,
কিয়ে জানা সবর আজর ইসমে বড়া হ্যায়।
অনেক মানুষ যখন একত্রিত হয় তখন বিভিন্ন ধরনের সমস্যা আসে। এই পুরো সফরের মধ্যে যদি দুইটি বিষয় থেকে নিজেকে বিরত রাখা যায়, সফর সহজ হয়ে যায়। সমালোচনা থেকে নিজেকে বিরত রাখা,
সুবহানাল্লাহ।
দ্বিতীয় বিষয়টি হলো পাল্টা জবাব না দেওয়া। কষ্ট পেয়েছেন, কেউ ধাক্কা মেরে দিয়েছে, কেউ অন্য কিছু করে দিয়েছে, তখন ধৈর্য ধরুন। এ দুটি বিষয় আপন করে নেওয়াতে পুরো হজের সফর সহজ হয়ে যাবে।
সুবহানাল্লাহ।
ইয়া রাব্বে মুস্তাফা আমারে হজে যা কো না, এসে যেন দেখি দু চোখে তোমার কাবা।